35 বছরে বাংলাদেশ।
ডয়চে ভেলের ধারাবাহিক পরিবেশনার পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল ফারুক।
আমি মাসকাওয়াত আহসান।
আজকের বিষয় বাংলাদেশের অর্থনীতি। খুব সহজ করে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পটভূমি খুঁজতে গেলে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণের ইস্যুটি সামনে চলে আসে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতি তৈরি করেছিল স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রায় 3.5 দশকে কতটুকু সফল হয়েছে সেই অর্থনৈতিক মুক্তির অভিলক্ষ, সেটাই আজকের অনুষ্ঠানে বিশ্লেষণের বিষয়। আলোচনায় অংশ নিচ্ছেন সাবেক অর্থ সচিব ও বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ আবুল মাল মুহিত এবং খ্যাতিমান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বিশেষজ্ঞদের মূল্যায়নে যাবার আগে চলুন হারুনুর রশিদ স্বপনের প্রতিবেদনে জেনে নিই 35 বছরের অর্থনীতির এক চুম্বক খতিয়ান।
বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে পুরোপুরি নেতিবাচক মন্তব্য করা না গেলেও মহান মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক মুক্তি ও সাম্য আজও অর্জিত হয়নি। দেশে শিল্পায়ন হচ্ছে, বিদেশি বিনিয়োগ বেড়েছে, বেড়েছে কর্মসংস্থান, কিন্তু জনসংখ্যার তুলনায় তা মোটেই আশাব্যঞ্জক নয়। দারিদ্র্যসীমার নিচে শতকরা হিসেবে জনগোষ্ঠীর সংখ্যা কমলেও মোট হিসেবে বেড়েছে, আর বেড়েছে চরম দারিদ্রাবস্থা, যাকে অর্থনীতির ভাষায় বলে শূন্য আয় জনগোষ্ঠী। দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, বেড়েছে কোটিপতির সংখ্যা, কিন্তু একইভাবে আয় বৈষম্য প্রকট হয়েছে। গড় হিসেবে মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ সম্পদের মালিক অল্প সংখ্যক মানুষ। সুশাসন, গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিকেই ধনী গরিবের বৈষম্য বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন অর্থনীতিবিদরা। দেশ দীর্ঘ সময় সামরিক ও স্বৈরশাসনের অধীনে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন দেশের জাতীয় আয়ের একটি বড় অংশ খেয়ে ফেলছে দুর্নীতি, আর দুর্নীতি কমাতে না পারলে সত্যিকার অর্থে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ এ নিয়ে পরপর বেশ কয়েকবার দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রক ও রাজনৈতিক গোষ্ঠীগুলো দুর্নীতিতে প্রধানভাবে ভূমিকা রাখে। ক্ষুদ্র ঋণ, কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প ও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য উল্লেখ করার মতো। কিন্তু বাংলাদেশের অর্থনীতির বড় সমস্যা হচ্ছে অনিশ্চয়তা। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের 2004-2005 সালের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র বিমোচন কৌশলপত্রে মধ্যমেয়াদী অর্থনীতির যে কাঠামোর প্রাককালন করা হয়েছে তা অর্জনে চরম ঝুঁকি রয়েছে। 4 ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে। জ্বালানি তেলের উচ্চমূল্য, পোশাক খাতে এখনও অনুদ্ঘাটিত কোটামুক্ত বাজারের ধাক্কা, আসন্ন নির্বাচনে রাজনৈতিক সংঘাত তীব্র হওয়া এবং কাঠামোগত সংস্কারের ধীর গতি। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন জঙ্গিবাদের উত্থান ইতোমধ্যেই গ্রামীণ অর্থনীতিকে আঘাত হেনেছে, ভবিষ্যতে তা পুরো অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনতে পারে। বাংলাদেশের মানুষের এখন গড় মাথাপিছু আয় $470। 41% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শতকরা 5.4%। আশা করা হচ্ছে এ প্রবৃদ্ধির হার আগামী অর্থ বছরে বেড়ে শতকরা 6.5% হবে, কিন্তু এ সবকিছুই নির্ভর করছে গণতন্ত্র ও সুশাসনের উপর।
35 বছরে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কৃষিক্ষেত্রে কিংবা শিল্পক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের যে ধারা দৃশ্যমান, তাতে রাষ্ট্রিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যটি অনেকাংশে অর্জিত হয়েছে সেটা আশার কথা। আশাবাদ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের, মুক্তি সংগ্রামের অন্যতম 2টি লক্ষ্য ছিল, এক হলো গণতন্ত্র, আরেকটি হলো অর্থনৈতিক মুক্তি। এবং এই গণতন্ত্রের ধারণাটা এসেছিল যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার অধিকার বঞ্চিত, সেই হিসাবে তাই অপর ধারাটি ছিল অর্থনীতিতে বাঙালিদের অংশগ্রহণ সাধারণভাবে এবং বাঙালিদের বিনিয়োগের সুযোগ, বাঙালিদের কর্মসংস্থানের সুযোগ এবং বাঙালিদের দারিদ্র বিমোচনের সুযোগ। তো গণতান্ত্রিক একটি অর্থনৈতিক চেতনা এটার পিছনে কাজ করেছে বলে আমার বিশ্বাস। একই সাথে অর্থনৈতিক মুক্তির কথা যখন আমরা বলেছি, তখন আমরা বুঝেছি যে শুধুমাত্র যে অগ্রগতি বা উন্নতির বিষয় শুধু না, এই উন্নতিটা যেন বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের কৃষক, মধ্যবিত্ত, যে কোনো খেটে খাওয়া মেহনতি মানুষের জন্যই প্রয়োজন। তাই এখানে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই বৈষম্যটি কিন্তু পশ্চিম পাকিস্তান এবং তদানীন্তন পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্যের ধারণা থেকে আমাদের অভ্যন্তরীণভাবে পূর্ব পাকিস্তানের ভিতরেও বৈষম্যের ধারণার বিরুদ্ধে ছিল। তাই আমি মনে করি যে বাংলাদেশের অগ্রগতির ধারাকে বিবেচনা করতে হলে গত সাড়ে তিন দশকে তাহলে আমাদের দেখতে হবে যে এই দুটো মাপকাঠির নিরিখে আমরা কতখানি অগ্রগতি অর্জন করতে পেরেছি। আমরা প্রথমটির ক্ষেত্রে অনেকখানি এগোলেও দ্বিতীয়টির ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি। অর্থাৎ গত সাড়ে তিন দশকে বাংলাদেশ তার অর্থনীতিকে বহুল পরিমাণে বিকশিত করেছে, অনেকখানি আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা যে অর্থনৈতিক মুক্তি যেটার মূল কথা ছিল বৈষম্য থেকে মুক্তি, সেই বৈষম্যের ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি করতে পারিনি। উপরন্তু আমাদের দেশে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, সেটাও একটা বিষয়। এখন অগ্রগতির দিক যদি আমি বলি তাহলে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে তখন তার বেশিরভাগই অর্থনীতি ছিল কৃষি নির্ভর, খুব সামান্যই শিল্প ছিল এবং সেইটা থেকে আমরা বের হয়ে এসেছি। এসে আমাদের কিছুটা শিল্পায়ন ঘটেছে, অপরদিকে পেশাভিত্তিক বিভিন্ন খাতেরও প্রসার ঘটেছে। কৃষিক্ষেত্রে বলতে গেলে এখন আমরা সেই সময় 7.5 কোটি মানুষ ছিলাম, আর এখন যদি 14 কোটি মানুষ হয়ে থাকি তো সেই সময় 7.5 কোটি মানুষকে চেয়ে এখন আমরা 14 কোটি মানুষকে খাওয়ানোর মতো আমরা উৎপাদন করি, কৃষি উৎপাদন করি বা আমাদের খাদ্যশস্য উৎপাদিত হয়। এটা বাংলাদেশকে যারা বলেছিল যে বাংলাদেশের জনসংখ্যার প্রবৃদ্ধির হার এত যে না খেয়ে মানুষ মরতে থাকবে, তো সেই সমস্ত বক্তব্যকে আমরা মিথ্যা প্রমাণিত করে আমার মনে হয় যে আমরা কৃষির ক্ষেত্রে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পেরেছি। এর পাশাপাশি কৃষির যে অপর দুটো খাতে আমাদের সাম্প্রতিক বিকাশ, বিশেষ করে মৎস্য খাতে এবং পশু সম্পদ খাতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং নতুন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান আমরা দেখছি যে এটা এইভাবে এগিয়ে চলেছে। এখানে কৃষির বাইরে যদি আমরা চিন্তা করি শিল্পের ক্ষেত্রে, আমাদের সকলেরই মনে আছে যে বাংলাদেশে একদা পাট শিল্প নির্ভর একটি শিল্প কাঠামো ছিল, সেইখান থেকে বের হয়ে এসে আমরা তৈরি পোশাক শিল্প খাতের উপর নির্ভরশীল হয়েছি এবং আমরা আরো নতুন নতুন শিল্প পণ্যের উন্মেষ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিল্প কাঠামোতে। বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি রপ্তানিমুখী এবং বিশেষ করে বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত হয়েছে।
বিশ্বব্যাংক তার সাম্প্রতিক এক রিপোর্টে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা সম্পর্কে আশা জাগানিয়া অভিক্ষেপ প্রণয়ন করেছে। বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে বলেই এটা সম্ভব হয়েছে। অর্থনীতিবিদ আবুল মাল মুহিত চিহ্নিত করলেন সাফল্যের সেই ক্ষেত্রগুলো।
আমাদের অর্থনৈতিক উদ্যোগে সবচেয়ে বেশি যারা সবসময় সম্পৃক্ত, সেই বিশ্বব্যাংকের পক্ষ থেকে একটি প্রকাশনা এই মাত্র 3-4 দিন আগে ঢাকায় হয়েছে। এই প্রকাশনায় তারা বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদ ব্যক্ত করেছে এবং তাদের হিসাবে যে আগামী 15 বছর যদি আমরা কতগুলো ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারি, নতুন কৌশল গ্রহণ করতে পারি, তাহলে আমরা একটা মধ্য আয়ের দেশে পরিণত হব। জনসংখ্যার বিস্ফোরণ রোধে বাংলাদেশের সাফল্য অসাধারণ।
বাংলাদেশের অর্থনীতিতে লক্ষণীয় একটি দিক বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর উন্নয়ন কৌশলের পথে এগোনো। মানব সম্পদ উন্নয়নেও উন্নয়নশীল দেশটির অর্জনের জায়গা রয়েছে, কিন্তু সুষম বন্টন সঞ্জাত প্রবৃদ্ধির স্বাদ দেশটি পায়নি। জনমুখী অর্থনীতি বিকশিত না হয় বৈষম্য বেড়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য যেভাবে দেখছেন বিষয়টিকে,
বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রায় 80% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত, এখন হয়তো তার অর্ধেক বসবাস করে। কিন্তু দুঃখজনকভাবে এটা সত্যি যে 80% জনগণের যেই অংশটা, অর্থাৎ 6 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করত, এখনও কিন্তু সেই 6 কোটি মানুষই দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। যদিও দারিদ্র্যসীমার হার কমেছে কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা কিন্তু কমেনি এবং হতদরিদ্র প্রকৃত দরিদ্র এদের সংখ্যাও তুলনামূলকভাবে বেড়েছে। সবচেয়ে যেটা আমাদের কাছে কষ্ট লাগে সেটা হলো যে দরিদ্র মানুষের সংখ্যা আস্তে আস্তে হারটা কমলেও সংখ্যা যেমন কমেনি তার চেয়ে বেশি হয়েছে, দরিদ্র এবং ধনীদের ভিতরে বৈষম্য বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। আমরা মনে করেছিলাম যে পশ্চিমা পাকিস্তানিরা চলে গেলে পরেই হয়তো এদেশের থেকে বড় বড় গোষ্ঠী বা সেই অর্থে পরিবার বা সাধারণভাবে আমাদের দেশে ধনবৈষম্য কমবে, এইটা একটা আকাঙ্ক্ষা ছিল, একটি শোষণহীন সমাজের কথা আমরা তো চিন্তা করেছিলাম, আমরা বৈষম্যমুক্ত সমাজের কথাও চিন্তা করেছিলাম, তো সেইটা কিন্তু পূরণ হয়নি। এবং শুধু যে মানুষে মানুষে বৈষম্য বেড়েছে এখানে তা না, এখানে একই সাথে গ্রাম এবং শহরের বৈষম্য বেড়েছে, এবং কোনো কোনো অঞ্চল বেশি উন্নত হয়েছে, কোনো কোনো অঞ্চল কম উন্নত রয়েছে, অনেক সুযোগ সুবিধা শুধু শহরের কেন্দ্রীভূত ঢাকা এবং চিটাগাংয়ের হয়তো সামান্য রয়েছে, এটা একটা বড় সমস্যা।
উন্নয়নের পশ্চিমা প্রেসক্রিপশন পুঁজিঘন উন্নয়ন কৌশলের যে দিক নির্দেশনা দেয় তা শ্রমঘন উন্নয়ন কৌশলকে উপেক্ষা করে, যে কারণে চুঁয়ে পড়া অর্থনীতির সুফল তৃণমূলের মানুষ পায় না। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় গ্রামভিত্তিক অর্থনীতিকে অবহেলা করার কোনো সুযোগ নেই বললেন আবুল মাল মুহিত।
আমার নিজস্ব অভিমত হল বাংলাদেশের কৃষি, বাংলাদেশের অর্থনীতি গ্রামীণ ভিত্তিক, এবং আমি চাই না এটা মারাত্মকভাবে পরিবর্তন হোক। বাংলাদেশ একটা সুইজারল্যান্ডের মতো দেশ হওয়া উচিত, যেখানে এখনো প্রায় অর্ধেক জনগণ গ্রামে বাস করে, এত কনসেন্ট্রেটেড আমাদের বসবাস বসতি। এখানে গ্রামের উন্নয়ন অসম্ভব কিছু না, এটা করা যায়, এবং কিছু কিছু হয়েছে। গ্রামের সর্বসাধারণ যদি আমরা নিই, তাদের যে আয় তার 60% হচ্ছে কৃষির বাইরে, শস্য উৎপাদনের বাইরে। এই বিকাশটা হওয়া দরকার আরো জোরে, আরো হতে পারে। চাহিদা না বেড়ালে বিনিয়োগ বাড়ে না। চাহিদা বাড়ানোর জন্য দুটি কৌশল আছে, তোমার যে নিজস্ব বাজার আছে সেখানে চাহিদা বাড়াও, যার জন্য মানুষের আয় ক্ষমতা বাড়াতে হবে, আর তোমার এটা বাড়াতে সময় লাগে। সুতরাং বিশ্বের যে চাহিদা আছে সেই চাহিদার একটা শেয়ার নাও, আমরা সেটা করছি। ওইখানে ব্যালেন্সটা কিভাবে রাখি সেখানে আমাদের অসুবিধা হয়ে যায়।
দুর্নীতি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশের অনুন্নয়নের প্রধান কারণ। দুর্নীতির দুষ্ট চক্র থেকে উন্নয়নের শিষ্ট চক্রে প্রবেশের মাধ্যমে একটি অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের প্রস্তাব রাখলেন দেবপ্রিয় ভট্টাচার্য।
আমরা যে সমস্ত নীতিমালা নেই, সেই নীতিমালা অনেক ক্ষেত্রেই কিন্তু দরিদ্র বান্ধব হয় না। বড় বিষয় যেটা হয়ে দাঁড়ায় সেটা হলো যে কার স্বার্থে তখন নীতিগুলো তৈরি হবে। আর সবচেয়ে বড় যেটা সমস্যা আমি মনে করি সেটা হলো সুশাসনের কারণে, অর্থাৎ যেই প্রাথমিক শিক্ষা, যেই গ্রামীণ স্বাস্থ্যসেবা আমরা দেই, সেইখানে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় সেই পরিমাণ সুযোগ তো গ্রামের ছেলে মেয়েগুলো পাচ্ছে না। এটার বড় কারণ হলো যে সমস্ত আমাদের সুযোগ সুবিধা আছে সেগুলো ঠিক মতো পরিচালিত হচ্ছে না, ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো এটার ভিতরে অপচয় এবং দুর্নীতি রয়েছে, এবং অপচয় এবং দুর্নীতির কারণে গরিবের জন্য যে টাকাগুলো বরাদ্দ করা হয় সেগুলো ঠিক মতো খরচ তাদের কাছে যেয়ে পৌঁছায় না। বাংলাদেশের দুর্নীতি যদি আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে একটা বড় দুর্নীতি তো হয় যে রাষ্ট্রীয় অর্থ যেটাকে আমরা বরাদ্দ দেই সাধারণ মানুষের সেবার জন্য, সেটা তার কাছে যেয়ে পৌঁছায় না। খুব সাধারণ উদাহরণ, একটা গ্রামের রাস্তা তৈরি করার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়, সেটা 3 বার হাত বদল হয়ে সেই কন্ট্রাক্টটা শেষ পর্যন্ত যে 2 লক্ষ টাকার হয়তো মাটির কাজ হয়, আর 8 লক্ষ টাকা অন্যান্য মানুষের হাতে চলে যায়। তারপরের বছরই আবার বৃষ্টিতে ওটা ধুয়ে যায়, আবার আমাদের 10 লক্ষ টাকা ওখানে দিতে হয়। তো এই যে সরকারি টাকার যে অপচয় এবং তার সাথে সাথে দুর্নীতি করে যে নিয়ে গেল, এটা একদিকে যেমন হলো ওই রাস্তাটা হলো না তার যেমন ক্ষতি হলো, অপরদিকে ওই দেশের ভিতরে বিনা আয়ে কিছু লোক তার অবস্থান ব্যবহার করে যে আয়টা করলো, এটাও এক ধরনের সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং এক ধরনের সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি করে, আমাদের সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। এইটা একটা বড় জিনিস আছে। আর এছাড়া যেটা আছে সেটা হলো যে সরকারের বড় বড় কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টগুলো প্রতিযোগিতার মধ্যে না হয়ে যোগসাজশের সম্পর্কের কারণে হয়তো বিভিন্ন লোক নিচ্ছে, এবং সেটার হয়তো রাজনীতিকরণ হয়।
দুর্নীতি আর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ক্ষেত্র প্রস্তুত হয়েছে দীর্ঘ সামরিক শাসনের পৃষ্ঠপোষকতায়। 90 পরবর্তী 3টি গণতান্ত্রিক সরকারে সুশাসনের অভাব থাকলেও অর্থনৈতিক উন্নয়ন থেমে থাকেনি, অর্থাৎ ন্যূনতম গণতন্ত্র অর্থনৈতিক নীতির একটি গ্রহণযোগ্য ধারাবাহিকতা নিশ্চিত করতে পারে। আবুল মাল মুহিত।
সামরিক শাসনের 16 বছরে 1975 সিরে জিয়া রহমান শুরু করে এবং তারপরে এরশাদের রাজত্বকাল, 16 বছরে আমাদের গড় প্রবৃদ্ধির হার, বার্ষিক প্রবৃদ্ধির হার সবসময় 4% নিচে। এক্সাক্ট ফিগার দিতে চাই তাহলে এটা 3.8% হয়। 90-এ সামরিক শাসনের অবসান হল, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গেলাম যেখানে সরকার নির্বাচিত হয়, নির্বাচনে জালিয়াতি হতে পারে কিন্তু নির্বাচিত সরকার। সংসদীয় ব্যবস্থায় যে সরকার 3টা চলছে এখন, তাদের খুব যে তাদের খুব বেশি বাহবা দেব সেটাতে আমি যাচ্ছি না, কেন তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু অর্থনীতিতে প্রভাবটি অন্যরকম। যে প্রভাবের ফলে বিশ্বব্যাংক এরকম সুন্দর সুন্দর অভিক্ষেপ আজ করতে পারছে। 90 এর প্রথম 5 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 3.8% থেকে বেড়ে গিয়ে 4.6% পৌঁছে যায়, অ্যাভারেজটা বলছি। তার পরবর্তী 5 বছরে সেটা ছিল 5.6% বা 4%। গত 4 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 5% উপরেই আছে। গণতন্ত্রের এই যে মানুষের অংশগ্রহণে এবং মানুষের সৃজনশীলতাকে একটা সুযোগ দেওয়ার যে অবস্থা সৃষ্টি হয়েছে তার ফলে এটা।
বার্ষিক উন্নয়ন বাজেট বরাদ্দ সঠিকভাবে ব্যয় করা সম্ভব হয় না স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে। উন্নয়নের পরিকল্পনাগুলো ওপর থেকে নিচের দিকে না এসে নিচ থেকে ওপরের দিকে যাওয়ার প্রায়োগিক অনুশীলন কি সম্ভব বাংলাদেশে? দেবপ্রিয় ভট্টাচার্য।
সরকারের হাতে যে পরিমাণ অর্থ থাকে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তার যে প্রয়োজন, তার একটা বড় কারণ যদি আমি বলি জাদুরকাঠি, সেই জাদুরকাঠিটা হলো স্থানীয় সরকার। ঢাকা শহরে বসে 24,500 কোটি টাকা কারোর পক্ষে এই সময়কালের ভিতরে সম্ভব না খরচ করা, এবং সেই খরচ যদি বা সে করে সেটার প্রকৃত গুণমান সম্পন্ন খরচ করার হয়তো সম্ভাবনা নেই। এই জন্য দরকার হলো যে আমাদের ইউনিয়ন কাউন্সিল এবং ঢাকার মধ্যেখানে আরেকটি প্রশাসনের স্তর সৃষ্টি করা, সে তাকে সার্বভৌম স্তর সৃষ্টি করে তাকে ক্ষমতা দিয়ে, ব্যয়ের ক্ষমতা দিয়ে, ট্যাক্স করার ক্ষমতা দিয়ে এবং নির্বাচিত প্রতিনিধি দিয়ে। ওখানে যদি আমরা এই কাঠামো গড়ে তুলতে না পারি তাহলে আমাদের গণতান্ত্রিক জবাবদিহিতাও আগাবে না এবং সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে আমরা যে স্বচ্ছতা এবং দক্ষতা চাই সেটাও এগোবে না।
বাংলাদেশে অব্যাহত জঙ্গিবাদের উত্থান এবং চরমপন্থার উপস্থিতি বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। আবুল মাল মুহিত নিজেকে প্রয়োগ নির্ভর অর্থনীতির অনুসারী বলে মনে করেন। তিনি খুব সহজ করে বললেন,
এটা যদি দমন না করা যায় এটি সে বিনিয়োগের নিশ্চয়তা কোথায়? আমি রাস্তায় বেরুলে পড়ে যদি একজন একটা বোমা ফাটিয়ে আত্মহত্যা করে ফেলে, আমার সমুদয় যে কর্মকাণ্ড সে সীমিত হয়ে যায়। এবং আমরা দেখেছি 17 আগস্ট বা আবার বারবার আক্রমণের পরে মানুষের চলাফেরা অনেক কমে গিয়েছিল। মানুষের চলাফেরা কমে গেলে অর্থনীতির কোনো প্রগতি হতে পারে না। 71 সালে বিশ্বব্যাংক এখানে এসেছিল অবস্থা দেখতে, এবং তাদের যে প্রতিবেদন যেটা তখন অনেক প্রচারিত হয়েছে সেখানে বলছে যে অর্থনীতি স্থবির হওয়ার প্রধান কারণ হচ্ছে ভীতি। মানুষ চলাফেরা করে না। ভাইব্রেন্ট ইকোনমিতে মানুষের মুভমেন্ট দরকার। হোয়াট ইজ মানুষের মুভমেন্ট? মানুষটা হলো যে তারা কাজ করছে। যদি আমরা শক্ত হাতে এটা দমন করতে পারি, এর উপরে উঠে যেতে পারি, ঠিক আছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির আশানুরূপ হার অর্জিত হলে কিংবা পুঁজির সনয় সনয় বিকাশ ঘটলেই কি একটি দেশের অর্থনৈতিক অর্জন সাধিত হয়? এই মৌলিক প্রশ্নের বোধহয় একটাই উত্তর। ধনী দরিদ্রের বিশাল ব্যবধান জিইয়ে রেখে 35 বছরের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন অথরাই থেকে যায়। বিদায় নিচ্ছে আব্দুল্লাহ আল ফারুক,
আমি মাসকাওয়াত আহসান। আসছে পর্বের বিষয়, 35 বছরে বাংলাদেশের শিক্ষা, বুধবার অনুষ্ঠানের মাঝামাঝি। আমাদের প্রত্যাশা আপনারা যোগ দেবেন ডয়চে ভেলের সঙ্গে।